This track was downloaded from FusionBD.com.
Thursday Night Saga.
বই পড়ে আন্দোলিত হইনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য বই যার চরিত্রগুলি ভীষণভাবে আন্দোলিত করে। প্রিয় বই এবং প্রিয় চরিত্রগুলির সাথে আমরা কখনো হই রোমাঞ্চিত, দুঃসাহসিক আর রহস্যের টান টান উত্তেজনায় শিহরিত হয়েছি কতবার হয়তো তার কোনো হিসেবও নেই। এই ব্যস্ততার সময়ে হয়তো প্রিয় বইটা খুলে আর বসা হয় না, তাই আপনাদের সব প্রিয় চরিত্রগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য রেডিও টুডের এই প্রচেষ্টা থার্সডে নাইট সাগা।
আজকের গল্প বুড়ো আঙুল।
শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো এত সূক্ষ্ম ও বিশ্লেষণধর্মী ছিল যে চীনে সরকারি বিভাগের পাঠ্যতালিকায়ও অত্যাবশ্যকীয় হিসেবে পড়ানো হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এবং ফ্রান্সের পুলিশ বিভাগেও শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো পড়তে হয়। শার্লক হোমসকে নিয়ে সব মিলিয়ে 4টি রহস্য উপন্যাস এবং 56টি ছোট গল্প লিখেন স্যার আর্থার কনান ডয়েল। সমস্ত লেখার মধ্যে হোমস চরিত্রটি এমন নিপুণভাবে তিনি তুলে ধরেছেন যে পাঠকরা কোনোদিন বিশ্বাসই করেননি শার্লক হোমস কল্পিত একজন মানুষ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল লেখকের জীবিত অবস্থাতেই হোমসের নামে অনেক চিঠি আসত। অবিশ্বাস্য হলেও সত্যি যে এখনও শার্লক হোমসের আবির্ভাবের 100 বছর পরও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 221 বি বেকার স্ট্রিট লন্ডন W1 এই ঠিকানায় প্রতি সপ্তাহে 40টি চিঠি আসে। এক ভদ্রমহিলা সেসব চিঠির জবাবও দেন।
পাঠে অংশ নিয়েছেন অরণ্য, স্বপ্নীল, শশী এবং প্রত্যয়।
Well, in the merry month of May, now from me home I started, left the girls and two were nearly broken hearted, saluted father dear, kissed me darling mother, drank a pint of beer, me grieving tears to smothered enough to reap the corn and leaf where I was born. Good as stout MacLeod, the banished ghost and goblins, a brand new pair of brogues to rock the love of the bogs and frighten all the dogs on the rocky road, a double of 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5.
Dr. Weston, প্রতিদিনকার মতো সেদিনও রোগী দেখার ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখতে পেলেন একটু আগেই একজন গার্ড যে রোগীটার কথা বলছিলেন সে বসে আছে টেবিলের কাছে। তার টুপিটা টেবিলের একটা বইয়ের উপর রেখে দিয়েছিলেন। তার পোশাকে সুরুচির পরিচয়, এক হাতে একটা রুমাল জড়ানো, রক্তে টকটক লাল হয়ে গেছে। ভদ্রলোক স্বাস্থ্যবান, পুরুষালী চেহারার, বয়স 25-এর বেশি হবে না, কিন্তু তাকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল। তার মধ্যে তুমুল মানসিক আলোড়ন চলছে। সেই মানসিক উত্তেজনা দমন করবার জন্য যে তার সমস্ত মানসিক শক্তি নিয়োগ করতে হয়েছে তা বুঝতে ওয়াটসনের বেশি দেরি হল না।
এই সাত সকালে এসে আপনাকে বিরক্ত করতে হলো বলে দুঃখিত ডাক্তারবাবু। কাল রাতে আমার একটা সাংঘাতিক ভাড়া গেছে। আমি আজ সকালের গাড়িতে এখানে এসেছি। প্যাডিংটনে এসে একজন ডাক্তারের খোঁজ করায় এক সদাশয় ভদ্রলোক আমাকে অনুগ্রহ করে এখানে পৌঁছে দিয়েছেন। আমি আপনার বৃত্তকে আমার কার্ড দিয়েছিলাম, কিন্তু দেখছি ও কার্ডটা পাশের টেবিলের উপর ফেলে রেখে গেছে।
ওয়াটসন কার্ডটা তুলে নিলেন, দেখলেন তাতে লেখা আছে ভিক্টর হ্যাথলি, হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, 16A ভিক্টোরিয়া স্ট্রিট, চারতলা। ওয়াটসন একটা চেয়ারে বসে বসে বললেন,
মানে আপনাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আপনি এইমাত্র ট্রেন থেকে নেমেছেন বলেই মনে হচ্ছে। রাতে ট্রেনগুলো যে
ব্যাপার হয়েছে কি, আমার আমার রাত্রির ভ্রমণটাকে একদম একঘেয়ে বলা চলে না, বেশ বেশ ভালোই লাগে।
চেয়ারে হেলান দিয়ে ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন ভদ্রলোক। ওয়াটসনের ডাক্তারি মন এর বিরুদ্ধে বিদ্রোহ করে উঠল। টেবিলের উপর যে জলের বোতলটা ছিল তা থেকে কিছু জল নিয়ে ভদ্রলোকের নাকে মুখে ছিটিয়ে দিতে দিতে ওয়াটসন বললেন,
আরে থামুন থামুন, একটু শান্ত হন।
প্রকৃতিস্থ হতে বেশ খানিকটা সময় নিলেন ভদ্রলোক। যখন কোন ভীষণ সংকট অতিক্রান্ত হয় উত্তেজনার যে অভিব্যক্তি তখন মানুষের চোখে মুখে দেখা যায়, তার মধ্যেও তেমনি প্রবল উত্তেজনার অভিব্যক্তি দেখা গেল। একটু বাদেই ভদ্রলোক যখন শান্ত হলেন তখন তাকে অত্যন্ত ক্লান্ত ও বিবর্ণ দেখাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে লজ্জিত স্বরে ভদ্রলোক বললেন,
আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, খ্যাপার মতো ব্যবহার করেছি।
ওয়াটসন তখন পানির সঙ্গে একটু ব্র্যান্ডি মিশিয়ে ভদ্রলোককে দিয়ে বললেন,
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এটা চট করে গলায় ঢেলে নিন।
ভদ্রলোক ওইটুকু চটপট গ্রহণ করলেন। তার রক্তহীন ফ্যাকাশে মুখে রক্ত ফিরে এলো। ভদ্রলোক বললেন,
এখন একটু ভালো বোধ করছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর। এবার এই ডক্টর, আপনি অনুগ্রহ করে আমার বুড়ো আঙ্গুলটা, অর্থাৎ হাতের যেখানে চোট ছিল সে জায়গাটা একটু দেখুন তো।
হাতে জড়ানো রুমালটা আস্তে আস্তে খুলে ফেলল ভিক্টর হ্যাথারলি, তারপর তার হাতখানি বাড়িয়ে ধরলেন ওয়ারসনের দিকে। সেখানে তাকিয়েই ওয়ারসনের শক্ত স্নায়ু আর উপশিরাগুলো পর্যন্ত কেঁপে উঠল। ভদ্রলোকের হাতে চারটি আঙুল, বুড়ো আঙুলের জায়গাটা রক্তে লাল। মনে হল খুরোধার কোন তলোয়ার দিয়ে কেউ যেন বুড়ো আঙুলটাকে গোড়া থেকে কেটে দিয়েছে। ওয়ারসন জিজ্ঞেস করলেন, কি সাংঘাতিক, নিশ্চয় খুব রক্তপাত হয়েছে?
রক্ত নেহাত কম পড়েনি, আঙুলটা দুখানা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম তা এখন আর মনে নেই, জ্ঞান আসার পর দেখলাম তখন রক্ত ঝরছে। তখন আমি পকেট থেকে নিজের রুমাল বের করে জায়গাটা বেঁধে নিয়েছিলাম।
ওয়াটসন খুব ভালো করে পরীক্ষা করে দেখলেন, বললেন,
আচ্ছা, খুব ভারী ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে মনে হচ্ছে। আচ্ছা, খুন করার জন্য কি আপনাকে কেউ আক্রমণ করেছিল?
ঠিকই ধরেছেন।
ওয়াটসন ক্ষতটা ধুয়ে মুছে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিলেন, তারপর ব্যান্ডেজ বেঁধে দিলেন, তারপর তাকে শুইয়ে দিয়ে জিজ্ঞেস করলেন,
এখন কেমন লাগছে?
ভালো, খুবই ভালো। আপনার ব্র্যান্ডি আর ব্যান্ডেজের কল্যাণে আমি যেন নতুন জীবন পেলাম। খুবই দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও একেবারেই বিশ্রাম পাইনি।
থাক থাক, আপনার বেশি কথা বলার দরকার নেই, আপনার নার্ভের উপর অনেক বেশি চাপ পড়ছে।
পুলিশের কাছে গিয়ে তো আমাকে সবকিছু খুলে বলতেই হবে, তাই না? কিন্তু কি জানেন, বুড়ো আঙ্গুলটা যদি গোড়া থেকে কাটা না যেত, তবে লোকে আমার কথা একেবারেই বিশ্বাস করত না। ঘটনাটা খুবই অসাধারণ, আর আমার তরফ থেকে প্রমাণ দেওয়ার মতো কিছু নেই। লোকে যদি আমার কথা বিশ্বাসও করে, তবে তাদের অস্পষ্ট কয়েকটা সূত্রই শুধু দিতে পারব। তাতে ঘটনাটা ঠিক মতো বলা হবে কি না সে বিষয়ে আমার যথেষ্টই সন্দেহ আছে।
আচ্ছা, আর ব্যাপারটা যদি খুব বেশি রহস্যজনক কিছু হয়, তবে আপনি একটা কাজ করতে পারেন, সরাসরি পুলিশের কাছে যাওয়ার আগে আমার বন্ধু মিস্টার শার্লক হোমসের সাথে দেখা করতে পারেন।
ওর কথা অনেকের মুখে শুনেছি, যদি উনি আমার কাছে হাত দেন তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। অবশ্য তারপরও আমাকে পুলিশে খবর দিতেই হবে। আপনি কি মিস্টার হোমসের কাছে একটা চিঠি লিখে দেবেন?
না না, তার আর দরকার নেই, আমি নিজেই আপনাকে তার কাছে নিয়ে যেতে পারব। চলুন এখন একটু ব্রেকফাস্টটা ওর সঙ্গে সেরে নেওয়া যাক, আপনি যেতে পারবেন তো এখন?
পারবো পারবো, খুবই পারবো। ঘটনাটা খুলে না বলা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না।
শার্লক হোমস বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন পরনের ড্রেসিং গাউন, চোখ হারানো প্রাপ্তি নিরুদ্দেশের কলমের উপর, ঠোঁটের ভাঁজে পাইপ, ঘরে তামাকের ধোঁয়া। দেখেই বুঝতে পারা গেল এখনো প্রাতরাশ হয়নি। সাদরে প্রশান্ত ভঙ্গিতে ওয়াটসনদের স্বাগত জানালেন হোমস, তারপর তাজা গরুর মাংস আর ডিমের ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়া শেষ হলে হ্যাথারলিকে একটা সোফায় বসতে অনুরোধ করলেন তিনি। ভিক্টর হ্যাথারলির হেলান দেয়া মাথার নিচে একটা নরম কুশন দেওয়া হল। একটি টিপোয়ে হ্যাথারলির হাতের কাছে এক গ্লাস জল আর ব্র্যান্ডি রাখা হল। মিস্টার হোমস বললেন,
মিস্টার হ্যাথারলি, আপনি সোফায় শুয়ে পড়তে পারেন স্বাচ্ছন্দে, কোন রকম সংকোচ করবেন না, যতটুকু পারুন বলুন আমাকে, কিন্তু যখনই ক্লান্তি বোধ করবেন থেমে পড়বেন, আর ব্র্যান্ডির গ্লাসে চুমুক দিয়ে শক্তিটা বজায় রাখুন।
শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প বুড়ো আঙুল। যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, একটু পরে ফিরছি।
Thursday Night Saga।
আপনারা শুনছেন শার্লক হোম সিরিজের বিখ্যাত রহস্য গল্প বুড়ো আঙুল। খুবই বিচক্ষণ ডাক্তার মিস্টার ওয়াটসনের সাথে এক জটিল সমস্যা নিয়ে দেখা করতে আসলেন স্বাস্থ্যবান পুরুষালে চেহারার এক তরুণ যুবক মিস্টার হ্যাথারলি। বুড়ো আঙুল ব্যান্ডেজ করা, আচরণ খানিকটা অপ্রকৃতস্থ বটে, কিন্তু মিস্টার হ্যাথারলির উত্তেজনাকে খুব একটা প্রশ্রয় দিতে চাইলেন না মিস্টার ওয়াটসন। পরবর্তীতে ব্যান্ডেজ খোলার পর অবাক হয়ে তাকিয়ে দেখলেন বুড়ো আঙুল গোড়া থেকে কাটা। কি হয়েছিল মিস্টার হ্যাথারলি?
অসংখ্য ধন্যবাদ মিস্টার হোমস, ডক্টর ওয়াটসন এমন দক্ষ হাতে আমার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়েছেন যে একটু অসুবিধা বোধ করছি না। তার উপর আপনার এখানে প্রাতরাশের পর আমি সম্পূর্ণ সুস্থ বোধ করছি। আপনার মূল্যবান সময় যাতে নষ্ট না হয় সেদিকে আমি অবশ্যই নজর রাখব। আমার এই আশ্চর্য অভিজ্ঞতাটা না বলা পর্যন্ত আমি একটু শান্তি পাচ্ছি না।
বড় ইজি চেয়ারটাতে গা এলিয়ে দিলেন হোমস। চক্ষু পল্লবের ক্লান্তি এবং তন্দ্রালুতা তার স্বভাবের তীক্ষ্ণতা ও কৌতূহলকে আড়াল করে রেখেছে। ভিক্টর হ্যাথারলি শুরু করলেন, প্রথমেই বললেন,
বলে রাখা ভালো, আমি একজন অনাথ এবং এখনো বিয়ে করিনি। লন্ডনে ফ্ল্যাট ভাড়া করে একলাই বাস করি। আমি একজন হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, গ্রিনিচের বিখ্যাত ফার্ম ডেনার অ্যান্ড ম্যাথিসনে 7 বছর শিক্ষানবিশের কাজ করেছিলাম। 2 বছর আগে আমার মেয়াদ ফুরিয়ে যায়, এমন সময় আমার বাবাও মারা গেলেন। বাবার মৃত্যুতে কিছু টাকা এলো হাতে, আমি ঠিক করলুম এবার আমি স্বাধীন করে ব্যবসা করব। সেজন্য ভিক্টোরিয়া স্ট্রিটে কয়েকটা ঘরও ভাড়া নিয়েছিলাম। ব্যবসা করতে গিয়ে প্রথম দিকে অনেকেরই মতো কিছু কষ্ট হয়েছিল আমার। 2 বছরের মধ্যে মাত্র 3 বার কল পেয়েছিলাম ছোটখাটো পরামর্শ দেওয়ার জন্য, আর একবার মাত্র একটা ছোট কাজ হাতে এসেছে। সব মিলিয়ে এসব কাজ আমি পেয়েছিলাম মাত্র 750 পাউন্ড। প্রত্যেকদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বসে বসে মক্কেলের জন্য অপেক্ষা করতাম, কিন্তু শেষটায় আমার মন খারাপ হয়ে গেল। স্বাধীনভাবে ব্যবসা করা যে আমার ভাগ্যে নেই শেষ পর্যন্ত এই ধারণাই আমার মনে জেগে উঠতে লাগলো। কাল যখন আমি অফিস বন্ধ করে বেরোবার মতলব মারছি, আমার সহকারী এসে খবর দিল যে এক ভদ্রলোক ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে চান। সে একটা কার্ড দিল আমার হাতে, তাতে লেখা কর্নেল লাউসান্ডার স্টার্ক। একটু পরেই কর্নেল আমার ঘরে এসে ঢুকলেন। এরকম চিমচে চেহারা লোক আমার চোখে খুবই কম পড়েছে। কালের চামড়া টান টান হয়ে হাড়ের উপর চাপা দেওয়া আছে, এরকমই মনে হচ্ছিল আমার। কিন্তু তার চোখের উজ্জ্বলতা জলঝল করছিল, পদক্ষেপ ছিল ক্ষিপ্র, আর চালচলনেও আত্মপ্রত্যয়ের সুদৃঢ় ছাপ। সাদা শীতে পোশাক পরনে, বয়স এই এই ধরেন প্রায় 40-এর কাছাকাছি হবে বলে মনে হয়েছিল আমার। এই চিম সে ভদ্রলোকের রকম সরকম দেখে কেন জানি না আমার মনে একসঙ্গে বিতৃষ্ণা আর আশঙ্কার ভাব জেগে উঠল। মক্কেল হারাবার সম্ভাবনা সত্ত্বেও আমার অস্থিরতা গোপন করতে পারলাম না। বললাম, আপনার উদ্দেশ্যটা খুলে বললে আমি খুবই বাধিত হব, আমার সময়ের কিঞ্চিত মূল্য আছে। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, এক রাত্রির জন্য 50 গিনিতে আপনার পোষাবে? শুধু এক রাত্রের কাজ, আসলে তাও ঘন্টা খানেকের কাজ বললে ঠিক হবে। আমি শুধু হাইড্রোলিক মেশিন সম্পর্কে আপনার পরামর্শ চাইছি। মেশিনটা হঠাৎ অচল হয়ে গেছে, যদি কোন জায়গাটায় খারাপ হয়েছে তা দেখিয়ে দেন তাহলে আমরা নিজেরাই এটা ঠিক করে নিতে পারব। আমি বললাম, কাজটা সহজ এবং সে তুলনায় পারিশ্রমিকটা বেশ মোটা রকম বলে মনে হচ্ছে। বদলো তখন বললেন, তাহলে ওই কথাই রইল, আমরা চাই আপনি আজ রাতের শেষ গাড়িতে বার্কশায়ারের হাইফোর্ডে আসুন। হাইফোর্ড শায়ারের লাগু একটা ছোট্ট জায়গা, রিং স্টেশন থেকে মাত্র 7 মাইল। প্যাডিংটন থেকে একটা গাড়ি আছে, সেই গাড়িতে গেলে 11:15 মধ্যেই আপনি পৌঁছতে পারবেন। আমি একটা ঘোড়ার গাড়ি ব্যবস্থা করে অপেক্ষা করি। তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ঘোড়ার গাড়ি কেন? ভদ্রলোক বললেন, জায়গাটা একটা পাড়াগার মধ্যে আর হাইফোর্ড স্টেশন থেকে পুরো 7 মাইল। তখন আমি তাকে বললাম, আচ্ছা তাহলে মাঝরাত্রের আগে আমরা সেখানে পৌঁছতে পারব না, আর সম্ভবত ফিরে আসার গাড়িও পাওয়া যাবে না। রাত্রে কি আমায় তাহলে ওখানেই কাটাতে হবে? ভদ্রলোক সবিনয়ে বলেন, হ্যাঁ তবে কাজ চালানো গোজার একটা বিছানা ব্যবস্থা আমরা করেই ফেলবো। তখন আমি বললাম, দিনের বেলায় বা অন্য যে কোনো সময় গেলে হয় কিনা? ভদ্রলোক বললেন, আমরা ভালো করে ভেবে দেখেছি যে বেশি রাতে আসাই আপনার পক্ষে ভালো। অসুবিধার ক্ষতিপূরণ হিসেবে আপনার মতো অজানা লোককে এত টাকা দিচ্ছি। ওই টাকা যে কোনো নিপুণ হাইড্রোলিক ইঞ্জিনিয়ার আমরা নিশ্চয়ই পেতাম। তবে আপনার যদি পছন্দ না হয় আপনি কাজটা ছেড়ে দিতে পারেন। আমার 50 গিনির কথা মনে পড়ে গেল। লোভ সংবরণ করতে পারলাম না, তাই রাজি হয়ে গেল। ভদ্রলোক বললেন, ও কথাই রইল। তীব্র জিজ্ঞাসু দৃষ্টিতে শেষবারের মতো আমার দিকে তাকিয়ে বললেন, একটা কথা মনে রাখবেন, এ সম্পর্কে একটা কথাও কাউকে বলবেন না কিন্তু। যাই হোক, আইফোর্ডে যাওয়ার সর্বশেষ গাড়ি ধরবার উপযুক্ত সময় স্টেশনে হাজির হলাম আমি। 11টার পরের ক্ষীণ ও অস্বচ্ছ আলোয় কেমন যেন রহস্যময় দেখা চলে স্টেশনটি। সেখানে আমি একমাত্র যাত্রী ট্রেন থেকে নামলাম। প্ল্যাটফর্মে লন্ঠন হাতে ঘুম জড়ানোর চোখে এটা কুলি ছাড়া আর কেউই ছিল না। কিন্তু আমি যখন স্টেশনের ফটক পেরিয়ে এলাম, দেখলাম সেই ভদ্রলোক স্টেশনের ডান দিকে এক কোনায় অন্ধকারে অপেক্ষা করছেন। একটিও কথা না বলে সে ভদ্রলোক আমার হাত চেপে ধরলেন। তাড়াতাড়ি আমাকে গাড়িতে টেনে নিয়ে উঠলেন। গাড়িটার দরজা খোলা ছিল। ভদ্রলোক দুদিকে জানালা টেনে দিলেন, তারপর গাড়ির মধ্যে পা দিয়ে একটি মৃদু শব্দ করলেন। ঘোড়াটা যেন প্রাণপণে গাড়িটা টেনে নিয়ে ছুটল।
হঠাৎ হোমস জিজ্ঞেস করলেন,
একটা ঘোড়া?
হ্যাঁ, তাহলে বললেন,
হ্যাঁ মাত্র একটাই ঘোড়া ছিল।
হোমস আবার প্রশ্ন করলেন,
কি রঙের ঘোড়া ছিল লক্ষ্য করেছেন কি? আচ্ছা একটা কথা বলবেন, ঘোড়াটাকে কি খুবই ক্লান্ত দেখাচ্ছিল?
হ্যাঁ, তাহলে উত্তর দিলেন,
রাস্তার আলো দেখেছিলাম ঘোড়াটার রং ছিল উজ্জ্বল বাদামি, আর ঘোড়াটা ছিল একেবারে তাজা আর ঝকঝকে।
ধন্যবাদ, আর আপনাকে কথার মাঝখানে বাধা দেওয়ার জন্য খুবই দুঃখিত। বলুন, আপনি আপনার গল্প বলুন।
হ্যাঁ, তারপর যা হচ্ছিল আমরা চলতে লাগলাম। প্রায় ঘন্টা খানেক হবে কর্নেল লাইসান্ডার সার্ক বলেছিলেন 7 মাইল পথ গাড়িতে যেতে হবে, কিন্তু আমার মনে হয় সে যে বেগে ঘোড়া ছুটছিল, যতটুকু সময় আমাদের লেগেছিল তাতে নিশ্চয়ই 12 মাইলের পথ অতিক্রম করতে হয়েছিল আমাদের। আমার পাশে চুপচাপ বসেছিলেন কর্নেল। একাধিকবার আমি তার দিকে তাকিয়েছিলাম এবং প্রতিবারই দেখেছিলাম তীক্ষ্ণ চোখে তিনি আমার দিকে তাকিয়েছিলেন। রাস্তাটা খুবই খারাপ ছিল, ফলে খুব ঝাঁকুনি লাগছিল আমাদের। কোনো কোনো সময় তো গাড়ি প্রায় কাত হয়ে পড়ছিল। যাই হোক, আর কিছুক্ষণ পরেই গাড়ি থামল। কর্নেল লাফ দিয়ে নামলেন আর আমিও তাকে অনুসরণ করলাম। তখন তিনি সামনের খোলা দরজা দিয়ে দ্রুত আমাকে টেনে নিলেন ভেতরে। আমরা যেন সরাসরি গাড়ি থেকে হল ঘরে ঢুকলাম এবং তক্ষুণে ঘরের দরজা সশব্দে আমার পেছনে বন্ধ হয়ে গেল। তারপরে এলো ঘোড়ার খুরের আওয়াজ। বুঝতে পারলাম ঘোড়ার গাড়িটা চলে যাচ্ছে। ঘরের ভেতরটা গাঢ় অন্ধকারে কর্নেল বিড়বিড় করতে করতে দেশলের জন্য হাঁটাচ্ছিলেন। হঠাৎ এমন সময় প্রবেশপথের অন্যদিকের একটা দরজা খুলে গেল। তারপর একটা লম্বা সোনালী হলদে আলো এগিয়ে এলো আমাদের দিকে। ক্রমশ আলোটা চওড়া হতে লাগলো। দেখলাম এক ভদ্র মহিলা বাতিটা মাথার উপর তুলে ধরলেন।
শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প বুড়ো আঙুল। যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, একটু পরে ফিরছি।
আপনারা শুনছেন শার্লক হোম সিরিজের বিখ্যাত রহস্য গল্প বুড়ো আঙুল। খুবই বিচক্ষণ ডাক্তার মিস্টার ওয়াটসনের সাথে এক জটিল সমস্যা নিয়ে দেখা করতে আসলেন স্বাস্থ্যবান পুরুষালী চেহারার এক তরুণ যুবক মিস্টার হ্যাথারলি। বুড়ো আঙুল ব্যান্ডেজ করা, আচরণ খানিকটা অপ্রকৃতস্থ বটে, কিন্তু মিস্টার হ্যাথারলির উত্তেজনাকে খুব একটা প্রশ্রয় দিতে চাইলেন না মিস্টার ওয়াটসন। পরবর্তীতে ব্যান্ডেজ খোলার পর অবাক হয়ে তাকিয়ে দেখেন
বুড়ো আঙুল গোড়া থেকে কাটা। কি হয়েছিল মিস্টার হ্যাথালি? নিজের গল্প বলতে শুরু করলেন মিস্টার হ্যাথালি। তিনি ছিলেন একজন হাইড্রোলিক ইঞ্জিনিয়ার। স্বাধীন ব্যবসা করার সিদ্ধান্ত নিয়ে জীবন চালাতে একটু হিমশিম খেতে হচ্ছিল তাকে। ঠিক সেই সময় হ্যাথালির সাথে দেখা করতে আসলেন একজন সম্ভ্রান্ত ভদ্রলোক একটি লোভনীয় প্রস্তাব নিয়ে। যেতে হবে বার্কশায়ারের আইফোর্ডে একটি বিশেষ কাজে। খানিকটা সন্দেহ হচ্ছিল মিস্টার হ্যাথালি, তবুও অর্থের লোভে তিনি চলে গেলেন সেই নির্ধারিত গন্তব্যস্থলে। আঁকাবাঁকা নির্জন পথে ঘোড়ার গাড়ি করে ছুটলেন। নির্জন, ছায়া ঘেরা সেই বাড়িতে কি হবে এরপর?
সুন্দরী ভদ্রমহিলাটি উঁকি মেরে আমাদের দেখছিলেন। কর্নেল তার কাছে গিয়ে তার কানে কানে ফিসফিস করে কি যেন বললেন। তারপর ভদ্রমহিলা যে ঘর থেকে এসেছিলেন সেদিকে তাকে ঠেলে দিলেন। ভদ্রমহিলা প্রস্থান করতে কর্নেল বাতি হাতে আবার আমার কাছে এসে দাঁড়ালেন। তারপর পাশের আরেকটা দরজা খুলে কর্নেল বললেন, দয়া করে কয়েক মিনিট এই ঘরে অপেক্ষা করো। ঘরটি ছোট আর নিস্তব্ধ। কর্নেল দরজার কাছে একটা পিয়ানোর উপর বাতিটা রাখলেন। তারপর এক্ষুনি আসছে বলে তিনি অন্ধকার উদ্দৃশ্য হয়ে গেলেন। আশ্চর্য রকম নিঃশব্দ ঘর ইতস্তত পায়চারি করতে লাগলো আমের। হঠাৎ সে অসহ্য নিরবতার মধ্যে দরজাটা একটু একটু করে খুলে গেল। দেখলাম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সে ভদ্র মহিলা। তার পেছনে হল ঘরের অন্ধকার। তার দিকে তাকিয়েই বুঝতে পারলাম ভদ্রমহিলা এক অজ্ঞাত ভয়ে একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি আমাকে তখনই তর্জনে তুলে চুপ থাকবার ইঙ্গিত করলেন। তার আঙুল কাঁপছিল। ফিস ফিস করে ভাঙা ভাঙা ইংরেজিতে তাড়াতাড়ি কয়েকটা শব্দ উচ্চারণ করলেন ভদ্রমহিলা। কথা বলার সময় তার ভয় পাওয়া ঘোড়ার মতো চোখ দুটো বারবার পেছনের অন্ধকারের দিকে তাকাচ্ছিল। ভদ্রমহিলা বললেন, আপনার জায়গায় হলে আমি পালিয়ে যেতাম। এখানে মেরামত করবার মতো কিছু নেই আপনার। আপনি এই পাশের দরজা দিয়ে চলে যান, কেউ আপনাকে বাধা দেবে না। আমাকে মৃদু হেসে মাথা নাড়তে দেখে হঠাৎ তিনি এক পা এগিয়ে এসে কানে কানে বললেন, ঈশ্বরের দোহাই, সময় থাকতে এখান থেকে চলে যান। আমার স্বভাবটাই একঘুয়ে বরাবর। যেসব কাজে বাধা বিপত্তি আছে সেসব কাজেই ঝাঁপিয়ে পড়বার জন্য কেমন যেন একটা প্রবণতা বরাবরই আমার রক্তে ছিল। তাছাড়া পঞ্চাশ গিনি পারিশ্রমিক, ক্লান্তিকর পথ পর্যটন এবং অবশিষ্ট রাত্রির কথা ভাবলাম আমি। যে কাজের ভার আমার উপর দেয়া হয়েছে তা শেষ না করে প্রাপ্য পারিশ্রমিক না নিয়ে কেন আমি চোরের মতো পালিয়ে যাব? কি জানে ভদ্রমহিলা বাতিগ্রস্ত কিনা। এই ভদ্রমহিলার কথা শুনে অত্যন্ত অস্থির হয়ে পড়ল। বাইরের হাবভাবের কোন চাঞ্চল্য প্রকাশ না করে আমি মাথা নাড়লাম এবং যেখানে ছিলাম সেখানে থাকার ইচ্ছে প্রকাশ করলাম। ভদ্রমহিলা আবার তার অনুরোধ করতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক এমন সময় উপরের তলায় একটা দরজায় জোরে শব্দ হল এবং আমি সেদিকে অনেকগুলো পায়ের শব্দ শুনতে পেলাম। এক মুহূর্তে ভদ্রমহিলা সেই শব্দ শুনে হতাশাগ্রস্ত হয়ে হাত মেরে বিদায় জানিয়ে যেমন নিঃশব্দে এসেছিলেন তেমনি অদৃশ্য হয়ে গেলেন। ওরা এসে পড়লেন আমার ঘর। আগন্তুকের মধ্যে একজন হলেন কর্নেল লাইসান্ডার, আরেকজনের চিবুকের নিচের মাংস ভাজ বেটে খাটো মোটাসোটা ফার্গুসন নামে ওই ভদ্রলোক আমার কাছে পরিচিত হলেন। কর্নেল বললেন, ইনি আমার সেক্রেটারি ও ম্যানেজার। আমার ধারণা ছিল আমি দরজাটা বন্ধ করে গিয়েছিলাম, নিশ্চয়ই আপনার ঠান্ডা লেগে গিয়েছে। তখন আমি বললাম, না না, ঘরের চাপা আবহাওয়ার জন্য আমি নিজেই দরজাটা খুলেছি। খুব সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকালেন কর্নেল। তারপর বললেন, আচ্ছা এবার তাহলে বরং আমাদের আসল কাজে মন দেওয়া উচিত। মিস্টার ফার্গুসন এবং আমি আপনাকে মেশিনটা দেখাবার জন্য নিয়ে যাব। সবাই মিলে আমরা উপরদোলার দিকে রওনা হলাম। কর্নেল বাতি হাতে আগে আগে চললেন আর আমি আর মোটা ম্যানেজার তাকে অনুসরণ করলাম। এলোমেলো পাক খাওয়া সিঁড়ি, অনেকগুলো বারান্দা, প্যাসেজ, সংকীর্ণ সিঁড়িপথ, এসব মিলিয়ে গোলক ধাঁধার মতো বাড়িটা। দরজাগুলো ছোট আর নিচু। এই দরজাগুলোর নিচের চৌকাত বছরের পর বছর অসংখ্য লোকের যাতায়াতে গর্ত গর্ত হয়ে গিয়েছে। নিচু তলার উপরে গালিচা আর আসবাবপত্রের কোন চিহ্ন নেই। দেয়ালেরও পলিস্তরা উঠে যেতে চলেছে। স্যাঁতসেঁতে শেওলা আর অসংখ্য অস্বাস্থ্যকর দাগে ভরা দেওয়াল। আমি যতদূর সম্ভব নিরুদ্বেগ ও নির্বিকার ভাব দেখাবার চেষ্টা করছিলাম, কিন্তু মহিলাটির সতর্ক বাহিনী অবহেলা করল তা সম্পূর্ণ উড়িয়ে দেয়নি, এবং সে কারণে সঙ্গী দুজনের উপর নজর রাখছিলাম। অবশেষে কর্নেল একটা নিচু দরজার সামনে এসে দাঁড়াল। দরজা খুলতেই দেখতে পেলাম একটা চার চৌকো ঘর। ফার্গুসন বাইরে রইলেন আর কর্নেল আমাকে ভেতরে নিয়ে ঢুকলেন। বললেন, আমরা এখানে আসলে হাইড্রোলিক মেশিনের মাঝখানে দাঁড়িয়ে আছি, কেউ যদি এখন এই মেশিনটা চালিয়ে দেয় তাহলে আমাদের অবস্থা দারুণ শোচনীয় হয়ে উঠবে। ছোট ঘটার ছাদ আসলে এই নিম্নগামী চাপদণ্ডের প্রান্ত ভাগ। বহু টন শক্তি নিয়ে এই চাপ নেমে আসে ধাতব মেজের উপর। বাইরের দিকে ছোট ছোট জলের পাইপ আছে, এগুলো শক্তি গ্রহণ করে যথাস্থানে পৌঁছে দেয়, আর এই চাপ বহুগুণ বাড়িয়ে দেয়। আপনি ইঞ্জিনিয়ার মানুষ, সুতরাং আপনাকে আর বিশেষ কি বলবো। মেশিনটা সহজে চালু হয়, কিন্তু গতিতে একটুখানি আড়ষ্ট ভাব আছে, আর এই শক্তির কিছু অপচয় ঘটেছে। আশা করি আপনি দয়া করে মেশিনটা পরীক্ষা করবেন, আর আমরা কি করে একে মেরামত করতে পারবো তা দেখিয়ে দেবেন। তার কাছ থেকে বাতিটা নিয়ে মেশিনটা খুব ভালো করে পরীক্ষা করলাম। বাস্তবিক পক্ষে মেশিনটা খুব বড় আর তার চাপ দেওয়ার ক্ষমতা সে অনুপাতে প্রচুর। যে লিভার দুটো একে নিয়ন্ত্রিত করত, বাইরে গিয়ে সেগুলোর উপর চাপ দিলাম। একটা শোশুকের আওয়াজ হতে লাগল। সে আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম সেগুলোতে কোথাও একটা ফুটো আছে, যার জন্য পাশে সিলিন্ডার দিয়ে পানি বাইরে চলে আসে। পরীক্ষায় জানা গেল রবারের বন্ধনীগুলোর মধ্যে একটা সেটি চালাবার রডের সঙ্গে সামনের দিকে জড়ানো, ওটি সংকুচিত হয়ে গেছে। আর যে গর্তটার ভেতর দিয়ে এটি কাজ করে তার পক্ষে এটি খুবই ছোট হয়ে গিয়েছে। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে শক্তির অপচয়ের এটি কারণ। সঙ্গীদের সে কথা বুঝিয়ে দিলাম আমি। তারা গভীর মনোযোগ দিয়ে আমার মন্তব্য শুনলেন এবং কি করে মেরামত করবেন সেই জ্ঞাতব্য বিষয়গুলো জেনে নিলেন। সব কথা তাদের পরিষ্কার করে বুঝিয়ে দেবার পর আমি মেশিনটার প্রধান অংশ যে ঘরে রাখা হয়েছিল সেখানে ফিরে গেলাম। আর কৌতূহল নিবারণের জন্য ভালো করে আগা পাঁচতলা দেখতে লাগলাম। একবার দেখে বুঝতে পারলাম যে সাজিমাটির গল্প একেবারে মিথ্যে, কারণ এ কথা অবিশ্বাস্য যে এত ছোট কাজের জন্য এত বিরাট একটা মেশিন বসানো হয়েছে। দেয়ালগুলো কাছের আর মেঝেটা আসলে লোহার একটা বড় পাত। পরীক্ষা করবার সময় তার সর্বত্র ধাতব দ্রব্যের একটা স্তর দেখতে পেলাম। ঘষে ঘষে পরীক্ষা করছিলাম আমি, হঠাৎ ঘাড় পিয়ে দেখতে পেলাম কর্নেল বিবর্ণ পান্ডুর মুখে জার্মান ভাষায় বিড়বিড় করে বুকছেন। চোখাচোখি হতেই তিনি জিজ্ঞাসা করলেন, কি করছেন আপনি এখানে? এটা মিথ্যা গল্প বলে আমাকে এখানে নিয়ে আসবার জন্য মনে মনে বেশ রেগে গিয়েছিলাম আমি। তার কথার জবাবে বললাম, আপনার সাজিমাটির তারিফ করছিলাম। যদি জানতাম আপনার মেশিন যথার্থ কোন উদ্দেশ্য ব্যবহৃত হয় তবে যন্ত্র সম্পর্কে আপনাকে ভালো করে উপদেশ দিতে পারতাম। কথাগুলো বলে ফেলে কিন্তু নিজের এই হটকারিতার জন্য অনুতপ্ত হলাম আমি। দেখলাম কর্নেলের মুখ কঠিন হয়ে গেছে, তার ধূসর চোখে হিংসের আগুন। কর্নেল বললেন, এক্ষুনি আপনি মেশিনটা সম্পর্কে সবকিছু জানতে পারবেন। এক পা পেছনে সরে গিয়ে জোরে ছোট দরজাটা বন্ধ করে চাবি ঘোরালেন কর্নেল। তখনই ভয় বিবর্ণ হয়ে দরজার কাছে ছুটে গেলাম আমি। সজোরে হাতল টেনে ধরলাম কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল দরজা। আমার লাথি আর সজোরে ধাক্কা সত্ত্বেও একটু নড়ল না। চিৎকার করে উঠলাম, হ্যালো হ্যালো কর্নেল, আমাকে বাইরে যেতে দিন।
শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প বুড়ো আঙুল। যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, একটু পরে ফিরছি। থার্সডে নাইট সাগা।
আপনারা শুনছেন শার্লক হোম সিরিজের বিখ্যাত রহস্য গল্প বুড়ো আঙুল। খুবই বিচক্ষণ ডাক্তার মিস্টার ওয়াটসনের সাথে এক জটিল সমস্যা নিয়ে দেখা করতে আসলেন স্বাস্থ্যবান পুরুষালী চেহারার এক তরুণ যুবক মিস্টার হ্যাথারলি। বুড়ো আঙুল ব্যান্ডেজ করা, আচরণ খানিকটা অপ্রকৃতস্থ বটে, কিন্তু মিস্টার হ্যাথারলির উত্তেজনাকে খুব একটা প্রশ্রয় দিতে চাইলেন না মিস্টার ওয়াটসন। পরবর্তীতে ব্যান্ডেজ খোলার পর অবাক হয়ে তাকিয়ে দেখলেন বুড়ো আঙুল
গোড়া থেকেই কাটা। কি হয়েছিল মিস্টার হ্যাথালির? নিজের গল্প বলতে শুরু করলেন মিস্টার হ্যাথালির। তিনি ছিলেন একজন হাইড্রোলিক ইঞ্জিনিয়ার। স্বাধীন ব্যবসা করার সিদ্ধান্ত নিয়ে জীবন চালাতে একটু হিমশিম খেতে হচ্ছিল তাকে। ঠিক সেই সময় হ্যাথালির সাথে দেখা করতে আসলেন একজন সম্ভ্রান্ত ভদ্রলোক একটি লোভনীয় প্রস্তাব নিয়ে। যেতে হবে বার্কশায়ারের আইফোর্ডে একটি বিশেষ কাজে। খানিকটা সন্দেহ হচ্ছিল মিস্টার হ্যাথালির, তবুও অর্থের লোভে তিনি চলে গেলেন সেই নির্ধারিত গন্তব্যস্থলে। আঁকাবাঁকা নির্জন পথে ঘোড়ার গাড়ি করে ছুটলেন। নির্জন, ছায়া ঘেরা সেই বাড়িতে কি হবে এরপর? হ্যাথালির কথা খুবই মনোযোগ দিয়ে শুনছিলেন মিস্টার হোমস, অবশ্য মাঝে মাঝে একটু প্রয়োজনীয় প্রশ্নও করে নিচ্ছিলেন সময় মতো। মিস্টার হ্যাথালি আবারও শুরু করলেন তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, সেই নির্জন বাড়ির কথা। অবশ্য তিনি বিপদের গন্ধ পেলেও অনেকখানি জেদ বশত সেখানে থাকার সিদ্ধান্ত নিলেন। কাজ করতে লাগলেন অদ্ভুত এক হাইড্রোলিক মেশিন নিয়ে। কি হতে যাচ্ছে এরপর? মিস্টার হোমস কি পারবেন সেই রহস্যের সমাধান করতে?
তারপর হঠাৎ সে নিস্তব্ধতার মধ্যে একটা বিশেষ ধরনের শব্দ শুনে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। শব্দটা লিভারের শেকল টানার আর ফুটওয়ালা সিলিন্ডারের শোষো আওয়াজ। কর্নেল মেশিনটা চালিয়ে দিয়েছেন। লোহা ধারাটিকে পরীক্ষা করবার সময় বাতিটাকে মেঝের উপরে যে অবস্থায় রেখেছিলাম তা তখনও তেমনি অবস্থাতে ছিল। তার আলোয় দেখা গেল যে কালো ছাদটা ধীরে ধীরে ঝাঁকুড়ি দিয়ে নেমে আসছে আমার উপরে, যে ভয়ঙ্কর বেগে নামছে। তাতে মুহূর্তের মধ্যে আমার দেহ একেবারে মাংসপিণ্ডে পরিণত হবে। চিৎকার করে দরজার উপর পড়ে তারাটা সজোরে নাড়তে লাগলাম, বাইরে যেতে দেওয়ার জন্য অনুনয় করতে লাগলাম কর্নেলের কাছে, কিন্তু লিভার চলার নির্দয় শব্দ আর চিৎকারের শব্দকে ছাপিয়ে উঠল। ছাতা তখন আমার মাথায় ফুট দুয়েক উপরে, হাত উঠিয়ে ছাদের শক্ত এবং অমসৃণ স্তর অনুভব করলাম। আমার মৃত্যু যন্ত্রণার পরিমাণ নির্ভর করবে আমার যে অবস্থায় মৃত্যু হবে তার উপর। যদি উপর হয়ে শুই তবে মেশিনের সমস্ত চাপ এসে পড়বে মেরুদণ্ডের উপর। সেই ভয়ঙ্কর অবস্থার কথা ভেবে শিউরে উঠলাম আমি। চিত হয়ে শুলে যন্ত্রণা হয়তো কম হতো, কিন্তু তবু সেভাবে শুয়ে থেকে সেই সাংঘাতিক কালো ছায়া আমার উপর নেমে আসছে, সে দৃশ্য দেখার মতো সচল আমার মন ছিল না। এতক্ষণে সোজা হয়ে দাঁড়ানো অসম্ভব হয়ে উঠেছে। ঠিক এমন সময় আমার চোখ এমন একটা জিনিসের উপর পড়ল যা দেখে আমার মনে চকিত আশা জেগে উঠল। যখন চতুর্দিকে শেষবারের জন্য দ্রুত চোখে তাকালাম তখন দুটি তক্তার মাঝখানে হলদে আলোর একটা ক্ষীণ রেখা চোখে পড়ল। এত ছোট খপ পেছন দিকে সরে যেতে যেতে তা ক্রমশ চওড়া হতে থাকল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি সেখানে একটা দরজা আছে যা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। পর মুহূর্তে আমি ঝাঁপ দিয়ে আধা চৈতন্য অবস্থায় অন্য পাশে পৌঁছলাম। আমার পেছনের খপটা আবার বন্ধ হয়ে গেল, কিন্তু বাতিটা চূর্ণ হওয়ার শব্দ আর তার কিছুক্ষণ পরে দুটো ধাতব পাতের সংঘর্ষের তুমুল শব্দ জানিয়ে দিল কত অল্পের জন্য আমার প্রাণ রক্ষা হয়েছে। কবজি ধরে ভীষণ টানাটানির অনুভূতিতে আমার জ্ঞান ফিরল। একটা সরু বারান্দায় পাথরের মেঝের উপর পড়ে আছে দেখতে পেলাম নিজেকে। এক ভদ্র মহিলা তখন আমার উপর নত হয়ে তার বাঁ হাত দিয়ে আমাকে টানাটানি করছিলেন। তার ডান হাতে একটা মোমবাতি। বলা বহুল্য ইনি সেই সহৃদয়া বান্ধবী যা সতর্কবাণী আমি নির্বোধের মতো অগ্রাহ্য করেছিলাম। হাঁপাতে হাঁপাতে তিনি বললেন, আসুন, ওরা এক্ষুনি এসে পড়বে, এক্ষুনি দেখতে পাবে যে আপনি সেখানে নেই। আহ, মূল্যবান সময় নষ্ট না করে চলে আসুন। এবার আমি আর তার উপদেশ অগ্রাহ্য করিনি, টলতে টলতে কোনো মতে উঠে দাঁড়ালাম। তার সঙ্গে আরো দুটি কণ্ঠস্বরের চিৎকার শুনলাম। ভদ্রমহিলা হতভম্বের মতো কিংকর্তব্য বিমূর চোখে চারদিকে তাকাচ্ছিলেন। তারপর তিনি একটা দরজা খুলে দিলেন। এর ভেতর দিয়ে শোবার ঘরের একটা পথ চলে গিয়েছে। সেই ঘরের জানালা দিয়ে ঘরে ঢুকছিল উজ্জ্বল চাঁদের আলো। ভদ্রমহিলা বললেন, এই আপনার একমাত্র সুযোগ, উঁচু হলেও এখানে আপনি লাভ দিয়ে উঠতে পারবেন। হঠাৎ সেই পথটার অপর প্রান্তে একটা আলো দেখা গেল। দেখা গেল কর্নেল এক হাতে লন্ঠন আর অন্য হাতে কসাইয়ের দায়ের মতো একটা ধারালো অস্ত্র নিয়ে দৌড়ে আসছিলেন। সোমার ঘরের মধ্যে দৌড়ে গিয়ে জানালাটা তাড়াতাড়ি খুললাম। তারপর মুহূর্তে জানালার চৌকাঠের উপরে উঠে বাগানের দিকে ঝুলে পড়েছি। শুধু জানালার চৌকাঠ ধরে আছে হাত দুটি। এমন সময় একটা তীব্র আঘাত আমার হাতে পড়ল। পাশার ব্যথায় শিথিল হয়ে এলো হাত। নিচের বাগানে পড়ে গেলাম আমি। এমন ভাবে পড়ে যাওয়ায় ঝাঁকুনি খেয়েছিলাম, কিন্তু সৌভাগ্যবশত আহত হয়নি। তাই উঠে দাঁড়িয়ে যত দ্রুত সম্ভব দৌড়ে ঝোপের ভেতরে গেলাম আমি। বিপর্যয় তখনও শেষ হয়নি, তা বুঝতে আমার বাকি ছিল না। দৌড়বার সময় সাংঘাতিকভাবে ঘুরে উঠল মাথা। যে হাত ব্যথায় টনটন করছিল সেদিকে তাকিয়ে প্রথম দেখতে পেলাম যে আমার পুরো আঙ্গুলটা নিশ্চিহ্ন। সেই ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে অজরে। রুমাল দিয়ে তা বাঁধতে চেষ্টা করলাম, কিন্তু তখন আমার কান ভোঁ ভোঁ করতে লাগল। পর মুহূর্তে আমি গোলাপের ঝোপের ভেতর জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম এখন তা আমার মনে নেই। জ্ঞান ফিরতে দেখলাম পূবের আকাশ ফর্সা হয়ে আসছে, আমার সারা শরীর শিশিরে ভেজা। আহত বুড়ো আঙ্গুল থেকে রক্ত পরে পরে কোটের হাতা ভিজে গেছে। সাংঘাতিক যন্ত্রণা আমাকে মুহূর্তের মধ্যে এই অদ্ভুত অভিজ্ঞতার সব কথা মনে করিয়ে দিল। কর্নেলের কাছ থেকে এখনো নিরাপদ নই এই ধারণা নিয়ে উঠে দাঁড়ালাম। বড় রাস্তার পাশে একটা ঝোপের কোণে আমি পড়েছিলাম। তার একটু নিচের দিকে একটা লম্বা দালান। কাছে গিয়ে দেখলাম গত রাতে যে স্টেশনে গাড়ি থেকে নেমেছিলাম ওটা তাই। হাতের বিভৎস ক্ষতটা না থাকলে ওই ভয়াবহ ঘটনাগুলোকে একটা দুঃস্বপ্ন বলে মনে হতো। যা হোক, গাড়ির কথা জিজ্ঞেস করলাম। ঘন্টা খানেকের ভেতরে রিডিং এর কাছে গাড়ি আছে জানা গেল। গত রাতে গাড়ি থেকে নামবার সময় যে মুঠেকে আমি দেখেছিলাম তাকে এখনো দেখা গেল। সে কখনো কর্নেল লাইসেন্ডার নাম শুনেছে কিনা জিজ্ঞেস করলে সে বলল ও নাম সে কোনোদিনই শুনেনি। গত রাতে প্ল্যাটফর্মের বাইরে আমার জন্য কোনো ঘোড়ার গাড়ি অপেক্ষা করতে সে দেখেছিল কিনা জিজ্ঞাসা করায় সে ঘাড় নেড়ে না সূচক জবাব দিল। আমি তখন ভয়ানক অসুস্থ আর দুর্বল। সে অবস্থা আমার পক্ষে অতদূর যাওয়া সম্ভব ছিল না। শহরে পৌঁছে তারপর আমার কথা পুলিশে জানাবো বলে ঠিক করলাম। ছটা বাজার অল্প একটু পরেই আমি এখানে এসে পৌঁছলাম। আমার ক্ষতস্থান পরিষ্কার করে ডাক্তার ওয়াটসন ব্যান্ডেজ করে দিলেন। তারপর তিনি দয়া করে আমাকে আপনার কাছে নিয়ে এসেছেন। মিস্টার হোমস, মামলাটা আমি আপনার হাতেই দিতে চাই। আপনি যেরকম উপদেশ দেবেন আমি সে মতোই কাজ করব।
এই অদ্ভুত কাহিনী শুনে হোমস এবং ওয়াটসন দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শার্লক হোমস তাক থেকে একটা মোটা বই বের করল। এই বইটায় খবরের কাগজের কাটিং আর সরকারি নোট টুকে রাখতেন হোমস। হোমস বললেন,
এখানে একটা বিজ্ঞাপন রয়েছে, আপনাদেরকে আকৃষ্ট করতে পারে হয়তো। প্রায় বছরখানেক আগে সবগুলো কাগজেই এই বিজ্ঞাপনটা প্রকাশিত হয়েছিল। এ মাসের 9 তারিখে জেরামিয়া হেলিং নামে 26 বছর বয়সের একজন হাইড্রোলিক ইঞ্জিনিয়ার হঠাৎ নিখোঁজ। রাত্রি 10টার পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপরে তার সম্বন্ধে আর কোন খবর জানা যায়নি। তার পরনে পোশাক ছিল ইত্যাদি ইত্যাদি।
তারপর হোমস ধীর গলায় বললেন,
আমার ধারণা এ হল গতবার যখন কর্নেল তার মেশিন মেরামত করতে চেয়েছিলেন তখনকার ব্যাপার।
বিস্ময় এবং আতঙ্কে হ্যাথার্লি চিৎকার করে বললেন,
তাহলে ভদ্রমহিলা যা বলেছিলেন এটাই এটাই তার আসল মানে?
হোমস বললেন,
নিঃসন্দেহে এ কথা স্পষ্ট যে কর্নেল একজন ঠান্ডা মাথার ভয়ানক লোক। তিনি সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে কেউই তার অভিষ্ট কাজে বাধা জন্মাতে না পারে। যেসব বাঘা বোম্বেটেরা জাহাজে কাউকে জীবন্ত রাখে না তার আচরণও তাদের মতোই। আচ্ছা মিস্টার হেতাল্লি, যদি আপনার অসুবিধে না থাকে, মানে যদি আপনি সক্ষম হন, তাহলে আইফোর ড্র না হওয়ার আগে আমাদের একবার স্কটল্যান্ড ইয়ার্ডে যেতে হবে।
প্রায় 3 ঘন্টা পর শার্লক হোমস, ভিক্টর হেতাল্লি, ডক্টর ওয়াটসন স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর মিস্টার ব্যাটস্ট্রিটের কাছে পৌঁছলেন। সব ঘটনা শোনার পর মিস্টার ব্র্যাডস্টিট সামরিক বিভাগ কর্তৃক প্রকাশিত ওই এলাকার একটি ম্যাপ আসনের উপর স্থাপন করে আইফোর্ডকে কেন্দ্র করে কম্পাস দিয়ে একটি বৃত্ত আঁকার পর বললেন, এই যে দেখুন, এই বৃত্তটা এই গ্রাম থেকে 10 মাইল ব্যাসার্ধ নিয়ে আঁকা হয়েছে। আমরা যে জায়গাটা খুঁজছি তা এই রেখার কাছাকাছি কোথাও হবে। মিস্টার হেতাল্লি, আপনি বোধহয় 10 মাইলই বলেছিলেন, আর আপনি যখন সংজ্ঞাহীন ছিলেন
তখন তারা আপনাকে সারা পথ বয়ে নিয়ে এসেছিল বলেই তো আপনার ধারণা, তাই না? হ্যাথালি তখন বললেন,
তারা বোধ হয় তাই করেছিল, আমাকে যেন তুলে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। এই অবস্থাটা আমার আবছা আবছা মনে পড়ছে।
ডক্টর ওয়াটসন তখন বললেন, আচ্ছা একটা কথা আমি ঠিক বুঝতে পারছি না, যখন তারা আপনাকে অজ্ঞান অবস্থায় বাগানে পড়ে থাকতে দেখল তখন আপনাকে কেনই বা মেরে ফেলেনি? ভদ্রমহিলার কথা থেকে ওই শয়তানের মন নরম হয়ে গিয়েছিল? হোমস শান্ত ঠান্ডা গলায় বললেন,
আমার মনে হয় যে আমি আমার তর্জনী নির্দেশ করে ম্যাপে জায়গাটা দেখিয়ে দিতে পারি।
ইন্সপেক্টর বললেন, বেশ বেশ বলুন তাহলে। হোমস তখন তাকে থামিয়ে দিয়ে বললেন,
আমি এই বিন্দুটিতে আঙ্গুল রাখলাম, এখানেই আমরা তাদের দেখতে পাবো।
হ্যাথালি আঁতকে উঠলেন,
কিন্তু গাড়িতে সেই 12 মাইল পথ।
হোমস বললেন,
6 মাইল দূরে গিয়ে ফের 6 মাইল ফিরে আসা, এর চেয়ে সহজ আর কিছুই হতে পারে না। আপনি নিজেই বলেছেন যে যখন আপনি গাড়িতে ওঠেন তখন ঘোড়াটা তাজা আর ঝকঝকে ছিল। যদি এবড়ো থেবড়ো রাস্তার উপর দিয়ে 12 মাইল ঘোড়াটিকে আসতে হতো তবে তা কি সম্ভব?
ইন্সপেক্টর তখন চিন্তিত স্বরে বললেন,
সত্যি এমন চালাকি খুবই সম্ভব, এই যে কিসের দল সে সম্বন্ধে সন্দেহের কোন অবকাশ নেই।
হোমস তখন বললেন,
তা বটে, প্রচুর পরিমাণে জাল টাকা তৈরি করে এরা, পারদ মেশানো যেসব ধাতু রূপোর জায়গা নিয়েছে তা তৈরি করতে ওরা মেশিনটাকে ব্যবহার করছে।
ইন্সপেক্টর তখন বললেন, আমরা বেশ কিছুদিন ধরেই খবর পাচ্ছি হাজার হাজার হাফ ক্রাউন তৈরি হয়ে বাজারে চলে আসছে, আমরা এই দলটিকে রিডিং পর্যন্ত অনুসরণ করেছি কিন্তু আর আমরা এগোতে পারিনি, কিন্তু অপরাধীরা তাদের অপরাধের চিহ্নগুলো এমন ভাবে মুছে দিয়েছে তাতে বোঝাই যায় তারা খুব পুরনো পাবে, কিন্তু এখন এই শুভ যোগাযোগের দরুন আমার মনে হয় সত্যি সত্যি এবার তাদের ধরতে পেরেছি। কিন্তু ইন্সপেক্টর তখন ভুল করছিলেন, কারণ ওই অপরাধীদের আদালতের কাঠগড়ায় দাঁড়াবার বরাদ ছিল না। হেলে দুলে যখন ট্রেন আইফোর্ড স্টেশনে ঢুকল তখন দেখা গেল কাছের গাছপালার আড়াল থেকে ধোঁয়ার মতো একটা অতি প্রকাণ্ড স্তম্ভ আকাশে উঠে অতিকায় এক উটপাখির পালকের মতো মাটির উপর ঝুলছে। ট্রেন থেকে নেমে স্টেশন মাস্টারের কাছে জানা গেল যে সামনের একটা চুনকাম করা বিরাট দালান বাড়িতে আগুন ধরেছিল। ওই বাড়িতেই ডক্টর বেচারা থাকতেন আর তার সঙ্গে থাকতেন এক ভিনদেশী, তবে তাকে রোগী বলে মনে হয় না, বার্কশায়ারের বুড়ো গরুর মাংস পর্যন্ত অনায়াসে খেয়ে হজম করে দিতে পারতেন। ওরা সবাই চুনকাম করা দালান বাড়িটার দিকে এগিয়ে যেতে যেতে দেখলেন বাড়িটার প্রত্যেকটা জানালা ও ছোট ছোট ফাঁক দিয়ে আগুনের লকলকে শিখা চারিদিকে ছড়িয়ে পড়ছিল। তিনটে দমকল আগুন নেভাবার চেষ্টা করছিল। হ্যাথালি অসহ্য উত্তেজনা চিৎকার করে উঠে বললেন,
এই তো সেই ছোট ছোট পাথরের উপর দিয়ে গাড়ি চালানোর রাস্তা, এই তো সেই গোলাপের ঝোপ যেখানে আমি ছিলাম, ওই যে দ্বিতীয় জানালাটা, ওটা থেকেই আমি আমি লাভ দিয়েছিলাম।
হোমস বললেন,
বেশ, অন্তত আপনি তাঁতের উপর প্রতিশোধ নিয়েছেন। এটা আর সন্দেহ নেই যে আপনার বাতি মেশিনের মধ্যে পিষে গিয়ে কাঁচের দেয়ালগুলিতে আগুন লাগিয়েছিল, আর এটাও নিশ্চিত যে তারা আপনার পিছু ধাওয়া করতে করতে এতটাই উত্তেজিত হয়েছিল যে তখন তারা খেয়ালই করেনি। এখন আপনার গত রাতের বন্ধুদের চেনবার জন্য এই জনতার উপর সতর্ক চোখ রাখুন। অবশ্য আমার মনে হচ্ছে এর মধ্যেই তারা বেশ কয়েক সময় দূরে চলে গিয়েছে।
শেষ পর্যন্ত হোমসের আশঙ্কায় সত্যি হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত ওই ভদ্রমহিলা, ওই জার্মান আর বিষণ্ন ইংরেজ কারো সম্বন্ধে কোনো খোঁজ পাওয়া যায়নি। গ্রামের লোকজনের কাছে জিজ্ঞেস করে জানা গেল সেদিনই খুব ভোরবেলায় এক চাষি একটি গরুর গাড়ি দেখতে পেয়েছিল। সে গরুর গাড়িতে কয়েকজন লোক আর কয়েকটি ভারী বাক্স ছিল। রিডিং এর দিকে দ্রুত যাচ্ছিল গাড়িটা, কিন্তু সেখান থেকেই পলাতকের সমস্ত চিহ্ন অদৃশ্য হয়ে যায়। হোমসের রহস্যভেদী সত্য সন্ধানী শক্তি পর্যন্ত তাদের বাসস্থান সম্পর্কে ক্ষীণতম সূত্র আবিষ্কার করতে সক্ষম হয়নি। দমকলের লোকেরা ভিতরে যে বন্দোবস্ত দেখতে পেয়েছিল তাতে হতভম্ব হয়ে গিয়েছিল। তিনতলার জানলার চৌকাঠে তারা একটা টাটকা কাটা বুড়ো আঙুল পেয়ে আবারও হতবুদ্ধি হয়ে গিয়েছিল। হ্যাথারলি যেখানে জ্ঞান ফিরে পেয়েছিলেন এবং কিভাবে বাগান থেকে তাকে স্টেশনে নিয়ে আসা হয়েছিল তা একটা রহস্যের আড়ালেই থেকে যেত যদি সেখানকার নরম মাটি বিশদভাবে ব্যাপারটা পরিষ্কার করে না দিত। স্পষ্টই বোঝা গেল যে দুটি লোক তাকে বয়ে নিয়ে এসেছিল, তাদের একজনের পা খুব ছোট আর অন্যজনের পা অস্বাভাবিক রকমের বড়। হোমস সিদ্ধান্ত করলেন যে সেই নীরব ইংরেজটি ছিল তার সঙ্গীর চেয়ে কম দুঃসাহসী এবং কম নির্দয়। সংজ্ঞাহীন মানুষটিকে বিপদের মুখ থেকে সরিয়ে নিতে সে ওই ভদ্র মহিলাটিকে সাহায্য করেছিল।
Well, in the merry month of May, now from me home I started, left the girl and she was nearly broken hearted, saluted father dear, kissed me darling mother, drank a pint of beer, me grief and tears was smothered enough to reap the corn and leaf where I was born, but a stout black sword that banished ghosts and goblins, a brand new pair of brogues to rock the love of the bogs and frighten all the dogs on the rocky roads, a double of 1, 2, 3, 4, 5, a hare and thunder down the rocky road.
This track was downloaded from FusionBD.com.